বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 9 মার্চ, 24 ফাল্গুন এবং ফার্সি 19 এসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearlstudio.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢোকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে মার্কিন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হস্তক্ষেপকামী নীতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন দেশের নারীদের নানা সাফল্য ও অবদানের পেছনে কাজ করেছে ইসলামী শিক্ষা। ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং আইএস জঙ্গিবাদ, একই মুদ্রার দুই পিঠ মাত্র, লেবাননের হিজবুল্লাহর মন্তব্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী সেতু উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী, বাড়বে দ্বিপক্ষীয় বাণিজ্য। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন তিনি নিজেও হিন্দু, ঘরের সন্তান, কাজে কেউ যেন হিন্দু কার্ড খেলতে না আসে। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি বলেছেন নারীদের মধ্যে যারা যুদ্ধ ও সংগ্রামে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন এবং শত্রুদের হাতে বন্দী ও নির্যাতনের শিকার হয়েছেন তারা আমাদের ইসলামী বিপ্লবের গর্ব, তারা বিপ্লবের গর্বের সর্বোচ্চ চূড়া রচনা করেছেন। সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আয়োজিত ইতিহাস সৃষ্টিকারী ফেরেশতা বাহিনী শীর্ষক জাতীয় কংগ্রেসে পাঠানো এক বার্তায় তিনি আজ এসব কথা বলেছেন। সর্বোচ্চ নেতা বলেন ইমানের শক্তি ইরানের নারীদের সামনে মহান সংগ্রামের পথ উন্মুক্ত করেছে, তারা নানা জটিল ক্ষেত্রে সাহসিকতা, আত্মত্যাগ ও উদ্ভাবনীর শক্তির মাধ্যমে বিস্ময়কর ও নজিরবিহীন যেসব অবদান রেখেছেন তা সম্ভব হয়েছে ইমানের শক্তির কারণে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হোভারক্রাফট খুব শীঘ্রই নৌবাহিনীতে যুক্ত হবে, তথ্য জানিয়েছেন ইরানের নৌবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খান জাদি। তিনি গতকাল সামরিক কমান্ডারদের এক সমাবেশে আরও বলেন নতুন ফার্সি বছরে আমাদের তরুণ বিশেষজ্ঞদের তৈরি হোভারক্রাফট নৌবাহিনীতে যুক্ত হবে। তরুণ ইমানদার বিজ্ঞানীদের সহযোগিতায় নৌবাহিনী সামরিক সরঞ্জামের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। খানজাদি বলেন নৌবাহিনী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রেও অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে, সব ইউনিটকেই ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে। এ সময় তিনি নৌবাহিনীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাহাজের সংযুক্তির কথা তুলে ধরে বলেন ভ্রাম্যমাণ বন্দর হিসেবে খ্যাত এই বিশাল জাহাজের সংযুক্তি গোটা জাতি ও সামরিক বাহিনীর জন্য গর্বের বিষয়। ইরান বলেছে, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পরিহিত পোপ ফ্রান্সিসের ইরাক সফর এবং সেখানে গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানির সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হয়েছে দেশটিতে পূর্ণ নিরাপত্তা ফিরে আসার কারণে। আর এই নিরাপত্তা সম্ভব হয়েছে ইরাকি জনগণের সাহস ও ধর্মীয় নেতৃত্বের বিচক্ষণ দিক নির্দেশনার কারণে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিব জাদে বলেছেন, পোপের সফর সহ ইরাকে বর্তমানে ধরনের যত সফর অনুষ্ঠিত হচ্ছে তা প্রমাণ করে দেশটিতে পূর্ণ নিরাপত্তা ও শান্তি ফিরে এসেছে। তিনি বলেন, গত কয়েক বছরে ইরাকের প্রতিরোধ সংগ্রামীরা উগ্রবাদ ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই নিরাপত্তা ফিরিয়ে এনেছেন। পোপ ফ্রান্সিস গতকাল ইরাকে চার দিনের সফর শেষ করেন। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং আইএস জঙ্গিবান একই মুদ্রার দুই পিঠ মাত্র। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক ইরাক সফর সম্পর্কে এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেছে হিজবুল্লাহ। পোপ ফ্রান্সিস ইরাক সফরে গিয়ে দেশটির প্রখ্যাত শিয়া আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করেন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, আমেরিকা এবং আইএস জঙ্গিবাদ একই মুদ্রার দুই পিঠ মাত্র। উভয়ই ইরাকি জনগণের পাশাপাশি দেশটির ঐক্য, সামাজিক, ধর্মীয় ও জাতীয় সংহতিকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হিজবুল্লাহ আরও বলেছে, ইরাকে গত দুই দশকে আমেরিকা জঙ্গিদের পক্ষ থেকে চাপি দেওয়া যুদ্ধ সহ অসংখ্য সংকটের মোকাবেলা করেছে। পোপ ফ্রান্সিস ইরাক সফরে উগ্র জঙ্গিবাদের নিন্দা জানান তিনি, কিন্তু তিনি দেশটিতে সামরিক মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে কোনো কথা বলেননি। অথচ ইরাকি জনগণ মনে করেন, তাদের দেশে সন্ত্রাসী মার্কিন সেনা উপস্থিতির কারণেই মূলত ইরাকের নিরাপত্তাহীনতার অবসান হচ্ছে না। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। ফেনি নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতু দুই দেশের ব্যবসা বাণিজ্য বাড়াতেও অগ্রণী ভূমিকা রাখবে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফেনী নদীর উপরে নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, এই মৈত্রী সেতু ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু বন্ধুত্বের বন্ধন নয়, বরং দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়াতেও অগ্রণী ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতু দিয়ে ত্রিপুরার সাবরুমের সঙ্গে সরাসরি যুক্ত হল বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরের সঙ্গেও সরাসরি সংযোগ স্থাপিত হলো ত্রিপুরার। মৈত্রী সেতুটি এই অঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেছেন, আমরা ভুলিনি আপনারা কিভাবে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন এবং আশ্রয় দিয়েছিলেন। আমরা ভারতকে সবসময়ই যথাসম্ভব সহায়তা করব। উল্লেখ্য, গত 13 জানুয়ারি এ সেতুর কাজ পুরোপুরি শেষ হয়। এই সেতুর মোট পিলার 12টি, এর মধ্যে বাংলাদেশ অংশে নির্মিত হয়েছে 8টি এবং ভারতের অংশে 4টি। আন্তর্জাতিক মানের 2 লেনের এই সেতুর দুপাশে রয়েছে ফুটওয়ে। 2010 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বৈঠকে রামগড় সাবরুম স্থলবন্দর চালুর যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 2015 সালের 6 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেনী নদীতে নির্মাণাধীন বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 নামের এই সেতুটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছে বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, যারা হিন্দু মুসলিম বিভাজন করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে আর যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। তিনি আজ নন্দীগ্রামে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার সেই কেন্দ্রের পরিবর্তে তিনি নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিয়েছেন। তিনি নন্দীগ্রাম থেকে লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আমি ভবানীপুরে যা যা প্রয়োজন তার সব কিছু করে দিয়েছি। আমি আগামী দিনে নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করতে চাই। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী হবেন সেখানে পরাজিত হবেন বলে বিজেপি নেতারা মন্তব্য করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন সেখানেই পরাজিত হবেন বলে বিজেপি নেতারা মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। একই সঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত বলেও তারা মন্তব্য করেছেন। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, নন্দীগ্রাম আসনে 200% হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৈলাস বিজয়বর্গীয় বলেন, তিনি নন্দীগ্রামের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, ধোকা দিয়েছেন, বিগত 10 বছরে সেখানে কিছু করেননি। সোনার বাংলা গড়ার স্বপ্নে অনেক তৃণমূল কর্মী বিজেপিতে এসেছেন। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, পরাজিত হওয়ার ভয়ে ভবানীপুর কেন্দ্র থেকে পালিয়ে নন্দীগ্রাম কেন্দ্রে গিয়েছেন মমতা। এবার নন্দীগ্রাম থেকে পরাজিত হয়ে কালীঘাটের বাড়িতে যাবেন। রাজ্যে পরিবর্তন হবেই, তারপরে মানুষের জন্য সোনার বাংলা গড়ার কাজে হাত দেবে বিজেপি। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আজ বলেন, নন্দীগ্রামে মাননীয়াকে হারাবই, ঝাড়গ্রাম বিজেপির শক্ত ঘাঁটি, ঝাড়গ্রামে দলের 4 জন প্রার্থী জিতবেন এটা 100% নিশ্চিত বলেও শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বৃহত্তম শহর ইয়াঙ্গুনের একটি এলাকায় রাতভর শতাধিক তরুণ বিক্ষোভকারীকে অবরুদ্ধ করে রেখেছিল। পরে তারা নিজ নিজ গন্তব্যে ফিরতে পেরেছেন। আজ আন্দোলনকারীদের বরাতে খবর জানিয়েছে বিভিন্ন মিডিয়া। আটকে পড়া এসব তরুণকে ছেড়ে দিতে জাতিসংঘ ও প্রভাবশালী পশ্চিমা দেশগুলো আহ্বান জানিয়েছিল। ইয়াঙ্গুনের সানচুং এলাকায় নিরাপত্তা বাহিনীর ফাঁদে আটকে পড়া এসব তরুণের সমর্থনে রাতে কার্ফিউ উপেক্ষা করে কয়েক হাজার লোক শহরটি রাস্তায় নেমে আসে। এই তরুণরা 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিদিন এই সানচুং এলাকায় বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়া বেড়ে ব্যারেল প্রতি $70 ছাড়িয়ে গেছে। সৌদি আরবের তেল স্থাপনাগুলোর পাশাপাশি দেশটির সামরিক অবস্থানে ইয়েমেনের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর প্রকাশিত হওয়ার পর তেলের দাম বেড়ে গেল। সোমবার অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $71.38 পৌঁছে। দিনের শেষে অবশ্য এই দাম কিছুটা কমে $70 নিচে নেমে যায়। 2020 সালের জানুয়ারি মাসের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এভাবে বাড়েনি। পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন B-52 বোমারু বিমান এবার আবার মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের আকাশসীমা দিয়ে উড়িয়ে যাওয়ার সময় ইসরায়েলি F-15 জঙ্গি বিমান মার্কিন বোমারু বিমান দুটিকে সঙ্গ দিয়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রোববার প্রতিটি মার্কিন বোমারু বিমানকে 4টি করে ইসরায়েলি F-15 জঙ্গি বিমান এসকর্ট করিয়ে নিয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বোমারু বিমানকে সঙ্গ দেয় এ ঘটনা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তেল আবিবের অকৌশলগত সহযোগিতার আরেকটি বড় প্রমাণ। মার্কিন B-52 বিমান দুটি সৌদি আরব ও কাতারের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ওই দুই দেশের যুদ্ধবিমানও সেগুলোকে সঙ্গ দেয়। মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করে এবং যে কোনো আগ্রাসন সহ প্রতিরোধ করার প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে তারা দুটি বোমারু বিমানকে অঞ্চলের আকাশে উড়িয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। গণতন্ত্রের দাবিতে আমেরিকা আফগানিস্তান থেকে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সেনা প্রত্যাহার করার পরিবর্তে সেখানে তালেবানদের সঙ্গে জোট সরকার গঠনের জন্য আশরাফ গনির উপর চাপ দিয়ে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত সংবাদ ভাষ্য শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আফগানিস্তানের প্রেসিডেন্টকে হুমকি দিয়ে একটি চিঠি লিখেছেন। চিঠিতে অন্তর্বর্তী সরকার অথবা তালেবানদের সাথে জোট সরকার গঠনের কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনিকে লেখা চিঠিতে অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আফগান শান্তি আলোচনায় অচিরেই এ অঞ্চলের কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতিসংঘকে বলেছেন। শান্তি আলোচনার বিষয়ে মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে ওই চিঠিতে। এদিকে তুরস্ককে ওই শান্তি আলোচনার আয়োজন করতে অনুরোধ করেছে আমেরিকা। সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং সমস্ত বিকল্প তাদের টেবিলে রয়েছে। সোমবার জালমাই খলিলজাদ দীর্ঘ অনুপস্থিতির পর কাবুল পৌঁছলে নতুন করে জল্পনা শুরু হয়। তালেবানদের সাথে জোট সরকার গঠনের পরিকল্পনা নিয়ে 3 দিনের কাবুল সফরের সময় জালমাই খলিলজাদ প্রেসিডেন্ট আশরাফ গনি, জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, সামরিক ব্যক্তিত্ব আব্দুল রশিদ দোস্তাম কারিমি এবং মহাকিক সহ আরও অনেক রাজনীতিবিদের সাথে সাক্ষাৎ করেন। জোট সরকার সম্পর্কে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মতামত জানাতে বলেন। কোনো কোনো বার্তা সংস্থা জানিয়েছে, খলিলজাদ চাচ্ছেন প্রস্তাবিত সরকারে তালেবানদের অংশগ্রহণ অর্ধেক মানে সমান সমান থাকবে। এ নিয়েই মূলত দর কষাকষি চলছে নেতৃবৃন্দের সঙ্গে। আফগানিস্তানে মার্কিন প্রশাসনের নয়া পরিকল্পনা পুরোপুরি স্পষ্ট নয়। উল্লেখ্য যে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমাই খলিলজাদ ট্রাম্পের সময় দোহা চুক্তি বাস্তবায়ন করতে আফগানিস্তান সহ আঞ্চলিক বহু দেশ সফর করেছিলেন। এবার মনে হচ্ছে সেই চুক্তি বাদ দিয়ে তিনি বাইডেন সরকারের নয়া পরিকল্পনা নিয়ে আফগানিস্তান সফর করছেন। আসলে বাইডেন প্রশাসন চাচ্ছে আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বন সম্মেলনের মতো একটি শীর্ষ বৈঠকের আয়োজন করতে, যেমনটি বলেছেন আফগান রাজনীতি বিশেষজ্ঞ শাহজাদা মাসুদ। তার মতে খলিলজাদ চাচ্ছে বন সম্মেলনে তালেবান সহ গণতন্ত্রপন্থী সকল পক্ষকে একত্রিত করতে, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রতিনিধিত্ব থাকবে, যাতে বিশ্ব সমাজে বৈঠকটি বৈধতা পায়। কিন্তু আফগানিস্তানে বাইডেনের এই পরিকল্পনার অনেক বিরোধী রয়েছে। স্বয়ং প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনির সরকারই অন্তর্বর্তীকালীন কিংবা তথাকথিত অংশগ্রহণমূলক সরকার পরিকল্পনার তীব্র বিরোধী। আশরাফ গনি বারবার এই পদক্ষেপকে সরকারের ক্ষমতাচ্যুতির পরিকল্পনা বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জীবন থাকতে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুমতি দেবেন না। আফগানিস্তানের জমিয়তে ইসলামী দলের নেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস কানুনিও এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। কানুনি কাবুলে এক অনুষ্ঠানে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেষে তালেবানরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তারা পুনরায় তাদের আগেকার ইসলামী আমিরাত গঠন করার সম্ভাবনা রয়েছে। তাই যদি হয় তাহলে আফগানিস্তানে আবারও যুদ্ধ শুরু হবে। তালেবানদেরও উচ্চ পদস্থ কেউ কেউ খলিলজাদের পরিকল্পনার বিরোধী। তারা বলছেন, জোট সরকার কিংবা অন্তর্বর্তী সরকার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আফগান জনগণের। আমেরিকানদের ইচ্ছা আফগানদের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। মজার ব্যাপার হলো, দোহা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় যখন ঘনিয়ে এসেছে, তখন খলিলজাদ বাইডেনের নয়া পরিকল্পনা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সাথে একটি চুক্তির মাধ্যমে 2021 সালের মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতি থেকে মনে হচ্ছে বাইডেন সরকার এখন এই চুক্তির প্রতিশ্রুতিগুলো মানবে না। তারা নিজেদের দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করে উল্টো আশরাফ গনি সরকারকে মার্কিন সরকারের পরিকল্পনা মেনে নিতে চাপ দিয়ে যাচ্ছেন। যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত 20 বছরে হাজার হাজার আফগান জনগণ প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্রের স্বপ্ন এখন ভেস্তে যেতে বসেছে। জনগণের ভোটাধিকার উপেক্ষা করে আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে গেলে ওই পরিকল্পনা ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে হঠাৎ করে বাড়ছে করোনা সংক্রমণ, এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত বছর মার্চ মাস থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এরপর নানান চড়াই উত্তরায় পেরিয়ে এক বছরের মাথায় এসে দেখা যাচ্ছে গত 3 সপ্তাহ ধরে সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রথম করোনা শনাক্তের পর 2020 সালের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার চলে যায় 20% ওপরে। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিকে নতুন রোগী এবং শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বরে তা কমতে শুরু করলেও আবার ফেব্রুয়ারির শেষ থেকে তা বাড়তে শুরু করেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার সব সূচকে হঠাৎই ফের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সবশেষ ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ৮৪৫ জন, যা গত ১৩ জানুয়ারির পরে সর্বোচ্চ। আর একদিনে প্রাণ হারিয়েছে ১৪ জন, যা ২৪ ফেব্রুয়ারির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। দেশে করোনা শনাক্তের এক বছর পার করার দিনে গতকাল রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষজ্ঞগণ বলেছেন, করোনার গতি প্রকৃতি নিয়ে এখনও নজর রাখতে হবে। তারা এ ব্যাপারে গবেষণা বাড়ানোর তাগিদ দেন এবং সামনে কোভিডের আরেকটি মৃদু ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দেন।
এটা অত্যন্ত নটোরিয়াস ভাইরাস, এটা মিউটেশন হয়ে এটা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছে। সেই স্ট্রেন গুলা, যে ইংল্যান্ডে একটা স্ট্রেন আছে যেটা ইনফেক্টিভিটি অনেক বেশি খারাপ, অনেক বেশি দ্রুত এটা ইনফেকশন করে, সেরকম আমাদের দেশে যে স্ট্রেন গুলা মিউটেশন হয়ে যে চেঞ্জ হচ্ছে, এগুলো ডিটেকশন করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ। সেটা ডিটেকশন করে সেগুলোর ব্যবস্থা নেওয়াটা আমার মনে হয় প্রয়োজন।
বাংলাদেশ এখন মহামারী নিয়ন্ত্রণের জন্য টিকার উপরে ভর করেছে। করোনা মহামারী নিয়ন্ত্রণে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশেই টিকা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল সোমবার আয়োজিত করোনার চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান,
আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করার জন্য যা ব্যবস্থা লাগে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেটা করার জন্য সেই কাজ আমরা শুরু করি, যাতে এই দেশে ভ্যাকসিন তৈরি করা এবং পরীক্ষার জন্য ওষুধ প্রশাসনে একটি ল্যাবরেটরি আছে, সেটি কিন্তু এখনো ব্যবহৃত অ্যাপ্রুভ করা নাই। যেটা কেমিক্যাল সাইড, মেডিসিন সাইড এর ওইটা মনে যে অংশটা বায়োলজিক্যাল সাইড, সেটার এখনো ঘাটতি আছে যন্ত্রপাতি। এখন আমরা ব্যবস্থা নিয়েছি সেই যন্ত্রপাতি এনে ওই অংশটুকু যাতে আমরা তাড়াতাড়ি করে ওটা ডেভেলপ করতে পারি এবং ডাব্লিউএইচও এর অ্যাপ্রুভালটা আমরা পেয়ে যাই।
তবে টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞগণ।
শ্রোতা বন্ধুরা, প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। আর এর সঙ্গে এখনই বিদায় নিতে হচ্ছে। আপনার ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।